ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার এই অনুষ্ঠানে। আপনারা শুনলেন আজকের বিষয়, ট্রাম্প কিম শীর্ষ বৈঠক। আসলে এই বিষয়টি এখন বিশ্ব গণমাধ্যমের সর্বদৃষ্টি এই বিষয়টির উপরেই। হ্যানয়ে, ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হচ্ছে কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক ভিয়েতনামের হ্যানয়ে। আর প্রথমটি হয়েছিল, আমরা সবাই জানি, গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে। এই দ্বিতীয় বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, সূচনা বক্তব্যেই বলেছেন যে প্রথম শীর্ষ বৈঠক যেমন সফল হয়েছিল, দ্বিতীয়টিও তেমনি সার্থক হবে। আবার উত্তর কোরীয় নেতা কিম জং উন সাংবাদিকদের বলেছেন যে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক তার সাফল্যমণ্ডিত হবে, সবাই খুশি হবেন, এমন ফল লাভ হবে, এমন মন্তব্য তিনি করেছেন। আর এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। উত্তর কোরীয় নেতার সঙ্গে তাঁর দ্বিতীয় শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প টুইট বার্তা করেছিলেন, যাতে তিনি বলেছিলেন যে পরমাণু অস্ত্র পরিত্যাগ করে দেশের জন্য চমৎকার একটি ভবিষ্যৎ সুনিশ্চিত করবার জন্যে তাঁর বন্ধু প্রতিম কিমের প্রতি আমার আহ্বান রইল। এখন এই দুই নেতার শীর্ষ বৈঠকের মধ্যে দিয়ে কি ফলাফল বেরিয়ে আসবে আমরা কেউ জানি না। ইতিবাচক নেতিবাচক কি কি দিক রয়েছে, গোটা বিশ্ব এ থেকে কিভাবে উপকৃত হবে, কারো কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা, লাভ কার কি হবে, এসব নিয়ে আজকের আলোচনা। এতে অংশ নিচ্ছেন নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং আমেরিকান ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেখার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আচ্ছা, সূচনাতে আমি একটু বেশি কথা বলে ফেলেছি, কথা আসলে আপনাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি। এই শীর্ষ বৈঠকের সুফল কুফল, ভালো মন্দ, তারপরে যে লক্ষ্য নিয়ে করা হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করাটাই আসলে মুখ্য উদ্দেশ্য না, সেটা অন্যতম একটি উদ্দেশ্য মূলত শান্তি প্রতিষ্ঠা করা। প্রথমে সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি, কি আশা করছেন?
আশা তো সবাই করে যে মানে সবচেয়ে উত্তম ফল লাভ হবে, শান্তি হবে, পরমাণু মুক্ত হবে বিশ্ব ইত্যাদি, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে বুঝতে হবে। বাস্তবতা হচ্ছে উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র তৈরি করে একটা উন্নত পর্যায়ে গেছে এবং তারা নিজেকে সবসময় হুমকির সম্মুখীন মনে করে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে, এমনকি জাপান ইত্যাদির পক্ষ থেকে। ফলে তারা তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এই সামরিক খাতে বেশি অর্থ ব্যয় করতে গিয়ে তারা সে দেশের অর্থনীতির উন্নয়ন করতে পারেনি, জনগণের ভাগ্যের অবস্থা খুবই করুণ বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে আমরা যা পাই তা থেকে মনে হয়। যাই হোক, তো এখন এই নতুন নেতা, তার বয়স মাত্র 34-35, তিনি মাত্র কয়েক বছর ক্ষমতায় আছেন, তার পিতার মৃত্যুর পরে তিনি হয়তো চাইছেন তার দেশের জনগণের ভাগ্য উন্নয়নের, এটা একটা ওনার উদ্দেশ্য থাকতে পারে। এবং সেটা হলে পশ্চিমা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে মোটামুটি একটা মানে আপোষ অবস্থানে যেতে হবে, কিন্তু সেটা তিনি তার পারমাণবিক অস্ত্র তাৎক্ষণিক ভাবে একেবারে ছেড়ে দিয়ে পুরোপুরি সেই রকম কোন সমাধানে পৌঁছতে রাজি হবেন এটা বিশ্বাস করার কোনো কারণ, কোনো ভিত্তি আমি দেখছি না। বরং তিনি যেটা করেছেন ইতিমধ্যে সেটা হলো তার পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের অধিকতর পরীক্ষা বন্ধ করে দিয়েছেন গত এক বছর থেকে, এটা একটা লাভ। গত সামিটের গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে যে সামিট হয়েছে তার কিছু আগে থেকে সেই ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা তিনি বন্ধ রেখেছেন, এখনো সেটা বন্ধ আছে, আশা করা যায় সেটা বন্ধ থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে এনরিচড কিছু ম্যাটেরিয়াল হয়তো যেগুলো দিয়ে আরো অস্ত্র তৈরি করা যায় সেগুলো হয়তো ভবিষ্যতে পরিস্থিতি আরো অনেক উন্নতি হলে দ্বিপক্ষের মধ্যে আস্থা আরো বৃদ্ধি পেলে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার উপরে যে উত্তর ব্যাপক স্যাংশনস আরোপ আছে, অর্থনৈতিক অপরাধ আরোপ করেছে জাতিসংঘ এবং তার চাইতে বেশি দ্বিপাক্ষিক ভাবে যুক্তরাষ্ট্র, এগুলো যদি কিছু ক্রমাগত হ্রাস করে তারপরে তারাও আস্তে আস্তে তাদের ওই সমস্ত এনরিচড ইউরেনিয়াম বা জাতীয় কিছু কিছু হয়তো মানে বিলীন করা বা হস্তান্তর করার ব্যাপারে কোন মতকে পৌঁছতে পারে। ফলে পুরো জিনিসটা পর্যায়ক্রমিক এবং অত্যন্ত ধীর গতিতে হবে বলে আমার ধারণা।
আচ্ছা, ডক্টর সাইদ ইফতেখারের কাছে এখন আসছি, যে বৈঠক সফল হবে কি বিফল হবে এটা আমরা কেউ জানি না, এবং সফলতা বিফলতার মানদণ্ড কি তাও আমরা জানি না। এখন মূল লক্ষ্য যেটি, সেটি হচ্ছে যে উত্তর কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করা। উত্তর কোরিয়ার তিনটি ইস্যু রয়েছে, প্রধান তিনটি ইস্যু, যেটি হচ্ছে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি চালাচ্ছে, এক, উত্তর কোরিয়ার গণতন্ত্র নেই, দুই, তিন নম্বর হচ্ছে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই তিনটি বড় মোটা দাগে তিনটি বিষয়, আর দারিদ্রের কথা তো সৈয়দ মোহাম্মদুল্লাহ বললেন। তো এই শীর্ষ বৈঠকে এই তিনটি বিষয় কতটা অ্যাড্রেস করা হতে পারে এবং কি সফলতা আশা করতে পারি আমরা?
ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন যে মানবাধিকার এবং গণতন্ত্রের যে ইস্যু, এই মানবাধিকার এবং গণতন্ত্রের ইস্যু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্যু বা পশ্চিমা দেশগুলোর ইস্যু, এটা কিন্তু উত্তর কোরিয়ার কোনো ইস্যু নয়। এটা আপনার উত্তর কোরিয়ার যে ঘনিষ্ঠ মিত্র সেটা হচ্ছে গণচীন, সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঐতিহাসিকভাবে, সেই গণচীনেরও সেটা কোনো ইস্যু নয়। তারপরে যে উত্তর কোরিয়ার যে মিত্র রাশিয়া, সে রাশিয়ারও কোনো ইস্যু নয়। সুতরাং এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্রের বিষয়টা উঠানো হবে বলে মনে হয় না। গত সিঙ্গাপুর সামিটে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মানবাধিকারের বিষয়টি সাইডলাইনে অল্প একটু মেনশন জাস্ট করা হয়েছে, অনেকটা ফর্মালিটিস মেনটেন করবার জন্য আর কি। সুতরাং মানবাধিকার বা গণতন্ত্রের ইস্যুটাও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইস্যু হলো এই সামিটে, এটা কিন্তু মূল ইস্যু না। এবং আবার যে বিষয়গুলো দেখা গিয়েছে আর কি, গণতন্ত্র ও মানবাধিকারের ইস্যুগুলো অনেক ক্ষেত্রে আপনার যে উন্নয়নশীল দেশগুলো আজকে মনে করছে নানাবিধ কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোকে একটা আপনার বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করছে, যতটা না তারা গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি কমিটেড। কারণ সেখানে তারা দেখানো হচ্ছে যে সৌদি আরব বা অন্য দেশগুলো যেখানে সেই মাত্রা গণতন্ত্র নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে যে বড় যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ, অর্থাৎ কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের সম্পর্ক তার জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি আপনার এনশিওর করবে সেখানে একটি রাষ্ট্র আপনার সম্পর্ক করতে চায়। যার ফলে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা পশ্চিমা দেশগুলো যে সৌদি আরব বা জর্ডান বা আর অন্যান্য রাষ্ট্র বা মিশর যেখানে আপনার গণতন্ত্রহীনতা রয়েছে কিন্তু এবং চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো রয়েছে কিন্তু তারপরে কিন্তু সুসম্পর্ক সে সমস্ত রাষ্ট্রগুলির সাথে রয়েছে এবং সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পশ্চিমা
কিন্তু সেই সব দেশগুলো সঙ্গে একটি বেসিক পার্থক্য হচ্ছে নিউক্লিয়ার কর্মসূচি।
হ্যাঁ, আমি আসছি সেই জায়গাটাতে। তো সেই জায়গাতে কিন্তু আপনার যাচ্ছে না আপনার, কিন্তু আবার এখন আপনার সামিটের আগের দিন যদি আমরা কংগ্রেস উমেন তুলসি গ্যাবার্ডের একটি বক্তব্য দেখি, উনি বলেছিলেন যে মোহাম্মদুল্লাহ ভাইও যেটা বলেছেন একই সুরে বলেছেন যে উত্তর কোরিয়ার কোন অবস্থাতে পারমাণবিক যে আপনার অস্ত্র সেটা তারা আপনার মানে ইয়ে করবে না, মানে বর্জন করবে না বা গিভ আপ করবে না। এবং সেই ক্ষেত্রে উনি লিবিয়ার উদাহরণ দিয়েছেন যে লিবিয়া যদি আজকে পারমাণবিক অস্ত্র থেকে লিবিয়া নিজেকে মুক্ত করবার পরে কিন্তু প্রেসিডেন্ট গাদ্দাফি টিকে থাকতে পারেন না। এবং উত্তর কোরিয়ার মিডিয়া যদি আপনি ফলো করেন সেখানেও কিন্তু এই বিষয়গুলিকে আজকে অ্যাড্রেস করা হয়েছে। উত্তর কোরিয়ার আভ্যন্তরীণ যতটুকু আমরা পাই বা উত্তর কোরিয়ার বিভিন্ন মিডিয়া তো তারা যেই বিষয়টার উপর জোর দিচ্ছে যে উত্তর কোরিয়ার যে শক্তির উৎস আজকে যে আজকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বৈঠক করতে পারছেন এর মূল শক্তিটাই হচ্ছে কিন্তু পারমাণবিক অস্ত্র। সুতরাং এখান থেকে উত্তর কোরিয়া সরে আসবে এরকম মনে করবার কিন্তু কোনো কারণ নেই।
তাহলে এই সামিটের সার্থকতা কি, সফলতা কি?
সফলতা হচ্ছে এইদিকেই এক অর্থে যে আমরা যদি দেখি যে দুই তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা উত্তর কোরিয়া আপনি এতদিন ধরে যে পররাষ্ট্রনীতি চলে আসছিল যে একে অন্যের সাথে দেখাই করবে না, দুই তরফেই কিন্তু সে ঐতিহাসিক বিষয়টা থেকে সরে এসছে এবং এটা একটা বিশাল ব্রেক থ্রু বলে আমার কাছে মনে হয়েছে। এটা একটা বৈপ্লবিক আপনার পদক্ষেপ মনে হয়েছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুই তরফ থেকেই আর কি। সুতরাং এই যে পারস্পরিক আলোচনা সেই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু একটা ফল বেরিয়ে আসতে পারে। অনেকের মধ্যে এ ধরনের সাজেশন রয়েছে যে ইন ফিউচার গণচীনকেও কিন্তু একসময় মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় নাই, কিন্তু পরবর্তীতে গণচীনকে স্বীকৃতি দিয়ে কিন্তু পারমাণবিক যে এলিট ক্লাব তার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। সুতরাং সমাধানটা কোন পথে যাবে এই মুহূর্তে বোঝা মুশকিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অনরাবস্থান যে উত্তর কোরিয়াকে সমস্ত রকম পারমাণবিক অস্ত্রের উৎপাদন বন্ধ করতে হবে এবং আলটিমেটলি পারমাণবিক সমস্ত কর্মসূচিকে বন্ধ করে দিতে হবে, এই ধরনের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্গেন করতে চাচ্ছে এবং উত্তর কোরিয়াও সেই লাইনেই কথা বলছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে উত্তর কোরিয়া হয়তো আলটিমেটলি সে পথে যাবে না, হয়তো ইন ফিউচার অন্য পন্থায় যে কোরীয় উপদ্বীপের যে উত্তেজনা সে উত্তেজনার সমাধানের পথ খুঁজতে হবে।
আচ্ছা, আমি আরেকটু পরে আবার আসছি। আমাদের শ্রোতারা ইতিমধ্যে জয়েন করা শুরু করেছেন, ফেসবুকে প্রশ্ন আসতে শুরু করেছে এবং টেলিফোন লাইনও বিজি হচ্ছে। এই সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে আসছি একটি বিষয়। আমি প্রথমে বললাম যে সফল এবং বিফল দুটি শব্দ এই সামিটের পেছনে রয়েছে। যদি সফল হয় আমরা ধরে নিতে পারি। আমি কিছুক্ষণ আগে ডেভিড সি কাং নামে একজন উত্তর কোরিয়া বিশেষজ্ঞের একটি আর্টিকেল পড়ছিলাম, যেখানে তিনি বলেছেন যে যদি সাকসেসফুল হয় এই মিটিং, তাহলে কি হবে, পরমাণু মুক্ত করা উত্তর কোরিয়া উপদ্বীপকে পরমাণু মুক্ত করার ঘোষণা আসবে, একটি চুক্তি সই হবে, সকলের মুখে হাসি দেখা যাবে, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সম্ভাবনা উজ্জ্বল হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে। আর যদি বিফল হয়, যেটি হতে পারে সবচেয়ে খারাপ, সেটি হলো দুই পক্ষ একে অন্যকে হুমকি দেবে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে, এবং একটি যুদ্ধযুদ্ধ ভাব আবার হবে। আপনার কি মনে হয়?
এই ধরনের বিফলতা আসবে না, উভয় পক্ষই এমন কথা বলবে না মানে যে এটা বিফল হয়েছে, উভয় পক্ষই বলবে যে হ্যাঁ আমরা আলোচনা আরো চালিয়ে যাব উত্তর মানে উপদ্বীপকে বা বদ্বীপকে আমরা পরমাণু মানে অস্ত্র মুক্ত করার আমাদের লক্ষ্য, এটা ঠিক আছে, এই কথাগুলো বলবে। কিন্তু স্যাংশন রিলিফ যেটা উত্তর কোরিয়ার উপরে যে অবরোধ আরোপ করে রেখেছে সেটার ব্যাপারে কিছু অগ্রগতি না হলে এই আলোচনা বিফল তারা ডিক্লেয়ার করবেন না, কিন্তু আলোচনা সেই অর্থে পুরোপুরি সফল হবে না, এই একটা। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র এই যে এখানে যে ভেনিজুয়েলার ব্যাপারে যে হস্তক্ষেপ থেকে এই পর্যন্ত বিরত আছে, কিন্তু তার উপরে চাপ সৃষ্টি করছে, সম্ভবত প্রত্যক্ষ হস্তক্ষেপ থেকে বিরত থাকার অন্যতম একটা কারণ হচ্ছে মানে উত্তর কোরিয়াকে এক ধরনের ইনডাইরেক্ট আশ্বাসটি দেওয়া যে দেখো মানে আমরা এরকম হস্তক্ষেপ করব না কোন তোমার দেশেও, কারণ যদি এখানে প্রত্যক্ষ হস্তক্ষেপ করে উত্তর কোরিয়া তখন আরো বেশি আতঙ্ক বোধ করবে। এমনিতেই আমেরিকাকে তারা যে বিশ্বাস করছে তা না, কোন বিশ্বাসের ভিত্তিতে যে পারস্পরিক আলোচনা হচ্ছে তা না, প্রয়োজনের তাগিদে উপপক্ষ আলোচনা করছে এবং ওই এলাকায় উত্তেজনা প্রশমনটা হচ্ছে আসল লক্ষ্য। এবং সেই অর্থে আমি বলবো যে গত সামিটের সময় থেকে শুরু করে এই পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা সত্যি প্রশমিত হয়েছে এবং এই এবারের আলোচনার কারণে এই দ্বিতীয় সামিটের কারণে এই উত্তেজনা আরো প্রশমিত হবে, এটা ডেফিনিট। কিন্তু যেটা হবে কোন অবস্থাতেই উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র যেগুলো তৈরি করে ফেলেছে এগুলো হস্তান্তর অতি সহজে করবে না বা মোটেও কখনো করবে না। এক আর তারা গবেষণা চালিয়ে যাবে, গবেষণা বন্ধ করবে না, গবেষণা তাদের অভিজ্ঞ সায়েন্টিস্টরা আছেন, গবেষকরা আছেন, তারা গবেষণা চালিয়ে যাবেন, আরো উন্নত মানের অস্ত্র ইত্যাদি তৈরির ব্যাপার নিয়ে তারা চালিয়ে যাবেন। কিন্তু একই সঙ্গে তাদের দেশকে উন্নত করার জন্য, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আহ্বানের জন্য তারা অর্থনৈতিক অবরোধ যাতে তুলে না হয়
সেই চেষ্টা
তারা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র কিছু কিছু এ ব্যাপারে কত নমনীয় মনোভাব গ্রহণ করবে বলে আমার ধারণা।
জি, আপনার কথার সঙ্গে আমাদের শ্রোতারাও বোধহয় একমত পোষণ করছেন। নাজিম মাহমুদ নামে আমাদের এক শ্রোতা বন্ধু লিখেছেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে এই শীর্ষ বৈঠকের শীর্ষ আলোচনার বিষয় পারমাণবিক অস্ত্রমুক্ত কোরিয়া। অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মাঝে অনেক বৈঠক হয়েছে, সংকটের সমাধান সংকটই রয়ে গেছে, মেলেনি সমাধান। ট্রাম্প এবং কিমের দ্বিতীয় বৈঠককে সামনে রেখে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন যে একটি শান্তিপূর্ণ উপায়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সম্ভব হবে, আবার অনেকেই বৈঠকের ফলাফল নিয়ে সন্দেহ পোষণ করছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করছি উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কোনো অবস্থাতেই ধ্বংস করবে না, আপনি যে কথা বললেন। আপনারা কি মনে করেন, এবার প্রশ্ন ডক্টর ইফতেখার আপনার কাছে আসছি, আপনারা কি মনে করছেন যে উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং তার হাতে থাকা পারমাণবিক অস্ত্র ধ্বংস করবে? নাজিম মাহমুদের প্রশ্ন, আরও একজন শ্রোতা প্রশ্ন করবেন, আমি একটু নিয়ে আসি। হ্যালো, আঞ্জুম লাইনে আছেন?
হ্যাঁ হ্যাঁ,
জি জি জি, বলুন, আপনি কি কোনো প্রশ্ন করতে চান?
আমার আমার অবশ্যই প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণের যে একটা প্রক্রিয়া, এটা যাদের কাছে এই পারমাণবিক অস্ত্র যে দেশগুলোর কাছে মজুত আছে কিংবা যারা এই সক্ষমতা বাড়াচ্ছে, এদের জন্য আন্তর্জাতিক কি নিয়ম আছে যাতে হয়তো পারমাণবিক অস্ত্র মজুত যেগুলো আছে সেগুলো ধ্বংস করার একটা প্রক্রিয়া, প্লাস নতুন করে যারা পারমাণবিক অস্ত্র যারা বাড়াতে চায় এদেরকে কিভাবে বিরত রাখা যায়, এটা আন্তর্জাতিকভাবে কোনো নিয়ম করে এটা কোনো নিয়ম করা যায় কিনা যে আর কোনো পারমাণবিক বৃদ্ধি বাড়ানো যাবে না, কিংবা যাদের কাছে মজুদ আছে এগুলো পুরোপুরি যেহেতু এগুলো বিশ্বের জন্য আমাদের জন্য হুমকি স্বরূপ, সুতরাং এগুলো ভিনিশ করা যায় কিনা এরকম কোনো একটা প্রক্রিয়া আসা যায় কিনা।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার। আপনি নাজিব মাহমুদের প্রশ্নটি শুনেছেন, একই প্রশ্ন যদিও, যে উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে কিনা, তার হাতে থাকা অস্ত্র ধ্বংস করবে কিনা, এই। আর দ্বিতীয় হচ্ছে যে ইনি প্রশ্ন করলেন যে আন্তর্জাতিক কি আইন আছে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত।
প্রথম প্রশ্নের উত্তরে যেটা বলা যায়, আলোচনা তো মোটামুটি হয়েছে যে আপনার উত্তর কোরিয়া আসলে অনেকেই মনে করছেন যে আসলে কেউ এই মুহূর্তে মনে করছে না যে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র পুরোপুরি বর্জন করবে, কিছুটা তা তার রিয়াকশন করতে পারে, কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে, কিন্তু উত্তর কোরিয়ার যদি আমরা এটা বুঝতে হলে শুধু যদি আন্তর্জাতিক রাজনীতি নয়, উত্তর কোরিয়ার যে আভ্যন্তরীণ রাজনীতি, যে উত্তর কোরিয়া যেই মূল নীতির উপর প্রতিষ্ঠিত সেটাকে বলে জুচি আইডিয়া, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ হওয়া, এবং বিশ্বে তারা মনে করে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং তাদের সমাজতান্ত্রিক রাষ্ট্রটাকে আদর্শটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া এবং এটিকে একটি বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই এই পলিসিতে তারা মনে করছে যে পারমাণবিক অস্ত্র অধিকারী হওয়া এবং ভবিষ্যতে আপনার যে মহাকাশ কর্মসূচির অধিকারী হওয়া বা মহাকাশ গবেষণা চালানো, সেটি সেই রাষ্ট্রের যে মর্যাদা বিশ্বে বৃদ্ধি করবে, এবং কিম জং উনের যে আভ্যন্তরীণ যে রাজনীতির যে শক্তির উৎস কিন্তু সেই পারমাণবিক কর্মসূচি, তার জাতীয়তাবাদের যে রাজনীতি সেটিও কিন্তু গড়ে উঠেছে সেই পারমাণবিক কর্মসূচিকে ঘিরে, সুতরাং যেটি আসলে শুরু হয়েছিল তার বাবার আমলে। সুতরাং এখান থেকে যদি সরে আসে তাহলে যে কিম ডাইনেস্টি যেটাকে বলে বলা হচ্ছে সেই কিম ডাইনেস্টির যে ফাওয়া সেটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। নানাবিধ ইকুয়েশন দিয়ে কোনো অবস্থাতে কিন্তু মনে হচ্ছে না যে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের যে কর্মসূচি সেখান থেকে সরে আসবে। আর যে দ্বিতীয় যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে বিষয়গুলো সেটা তো আসলে কোনো একটি রাষ্ট্র বা কোনো একটি শক্তিধরের ব্যাপার নয়, সেখানে অনেকগুলি শক্তিধর আপনার এজেন্ট রয়েছে বা এজেন্সি রয়েছে, এবং এই এজেন্সিগুলো কিভাবে কি করতে চায় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সুতরাং এখানে বিশ্বে আসলে এমন কোনো চুক্তি নেই, আমরা বিভিন্ন সময় দেখেছি শীতল যুদ্ধের সময়, শীতল যুদ্ধোত্তর সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যাদের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তারা মাঝে মাঝে বিভিন্ন চুক্তি করেছেন এবং প্রায় আবার সেই চুক্তি ভঙ্গও করেছে। সুতরাং এ ধরনের কোনো মেকানিজম বিশ্বে নেই, এবং যেটা দাঁড়িয়েছে যে অনেকে যেটা বলে যে বৃহৎ শক্তিগুলির এক ধরনের হিপোক্রেসি, অর্থাৎ নিজেরা পারমাণবিক শক্তির অধিকারী হবে কিন্তু অন্য রাষ্ট্র যাতে হতে না পারে সে ব্যাপারে তারা তৎপর। সুতরাং এটি একটি কমপ্লেক্স ইস্যু, কিন্তু এই মুহূর্তে কোনো মেকানিজম বা বডি নেই যতক্ষণ পর্যন্ত না যে আপনার বৃহৎ শক্তিগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গণচীন সহ সেই দেশের নেতৃবৃন্দে এই বিষয়টাতে উপনীত হতে পারেন যে আজকে আমাদের পারমাণবিক অস্ত্রের দরকার নেই, যদিও এই মুহূর্তে এটি একটি ইউটোপিয়, এটি একটি কাল্পনিক ব্যাপার এ ধরনের, কিন্তু বাস্তবে এ ধরনের কোনো কিছু সহসা ঘটবে বলে আমাদের কাছে মনে হয় না। অর্থাৎ আমাদেরকে আরো দীর্ঘ সময় বিভিন্ন রাষ্ট্রের সেই পারমাণবিক অস্ত্র ধর সেই বিষয়টা কি আমাকে আমাদেরকে দেখে যেতে হবে, এবং নতুন নতুন রাষ্ট্রও চাবে তাদের জাতীয় নিরাপত্তাকে এনশিওর করবার জন্য, কারণ দেখা যাচ্ছে যে সমস্ত রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে সে সমস্ত রাষ্ট্র কিন্তু অন্য রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয় না, বা দুটো পারমাণবিক রাষ্ট্রের মধ্যে কিন্তু দ্বন্দ্ব উত্তেজনা বৃদ্ধি পেলেও তাতে অত্যন্ত সীমিত পর্যায়ে থাকে, এবং যেটাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসুরেন্স ডিস্ট্রাকশন, অর্থাৎ দুটো পারমাণবিক রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে দুটো রাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে। এই যে ধ্বংস হওয়ার যে প্রবণতা সেটাই কিন্তু সেই রাষ্ট্রের নিরাপত্তাটাকে এনশিওর করছে। এ ধরনের তত্ত্ব কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখছি। এর ফলশ্রুতিতে মনে হচ্ছে না যে খুব সহসা রাষ্ট্রসমূহ তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসবে, বরং নতুন নতুন রাষ্ট্রকে আমরা দেখব পারমাণবিক অস্ত্রের সন্ধান করতে, যেমন আমরা দেখছি এই মুহূর্তে ইরানকে।
জি না, এই যে আঞ্জুমের প্রশ্নের সঙ্গে আমি আর একটু যুক্ত করি যে তিনি যে প্রশ্নটি করেছেন যে আমার যদি সক্ষমতা থাকে, আমার যদি পয়সা থাকে, তাহলেই কি আমি অস্ত্র বানাতে পারবো কোনো জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যেটি আছে?
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি,
জি,
সেটা তো একটা করেছে যে অন্য কোনো দেশে, ধরা যাক বাংলাদেশে রূপপুরে একটা পারমাণবিক কেন্দ্র করছে, এটা জাস্ট এনার্জি তৈরি করে
না, পারমাণবিক কর্মসূচির তো বিভিন্ন ইউজ আছে।
এটাকে যদি পারমাণবিক অস্ত্রের ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, সেই জন্য এগুলার ধরনের ইন্টারন্যাশনাল ইন্সপেকশনের ব্যবস্থা আছে, সেটা করতে দেয় না তারা। তাহলে এই নিয়ে অনেকের অভিযোগ আছে যে তোমরা অস্ত্র, যেটা ডক্টর ইফতেখার বললেন খুব সুন্দর ভাবে, যে ওরা অস্ত্র, যারা অস্ত্রের অলরেডি অধিকারী তারা রাখবে কিন্তু অন্যদের হতে দেবে না, কিন্তু এখন ওইটাই মোটামুটি নিয়ম করে রেখেছে ওই নিষেধাজ্ঞা, এবং ফলে কোন নতুন রাষ্ট্র পারমাণবিক রিয়েক্টর বসালেও তারা যাতে ওই ধরনের অস্ত্র না বানাতে পারে, ইউরেনিয়াম ওই ওই পর্যায়ে
না করে,
সেই জন্য ইন্সপেকশন ব্যবস্থা আছে।
আচ্ছা, এখন আবার ফিরে আসি আমাদের হ্যানয় সামিটে। আচ্ছা, হ্যানয় সামিটে চূড়ান্ত কি সিদ্ধান্ত হবে সেটা আমরা কেউ জানি না, তবে অনেকে আশা করছেন যে পরমাণু অস্ত্র কর্মসূচি কিংবা পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি যদি বন্ধ নাও হয়, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি হবে, অর্থনৈতিক দিক দিয়ে হয়তো উত্তর কোরিয়াকে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে, এরকম ধারণা অনেকে পোষণ করছে। আমি আপনাদের দুজনকেই প্রশ্ন করতে চাচ্ছি যে এটা কি হতে পারে। একজন শ্রোতা প্রশ্ন আছে, শ্রোতা লাইনে আছেন প্রশ্ন করার জন্য, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
হ্যাঁ,
জি জি বলুন।
আমি কে বলছেন? কামাল হোসেন ফরিদপুর থেকে বলছি।
জি কামাল
হোসেন, আমার যে কিম জং উনের সাথে ট্রাম্পের বৈঠক হবে, এর আগেও হয়েছিল, ফলাফল জিরো ছিল, এবং আগামী যে বৈঠক হবে সেই বৈঠকে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবেন। যদি উত্তর কোরিয়া আমেরিকাকে বলে যে তোমরাও পারমাণবিক বন্ধ করো,
জি জি,
বা যারা পারমাণবিক অধিকার আছে তাদেরকে যদি বলে তোমরা চিন্তা সঠিক ব্যবহার করতে হবে, না তাহলে সেসব রাষ্ট্রকেও পারমাণবিক ব্যবহার থেকে চলে আসতে, বন্ধ করে বের হয়ে আসতে হবে, কারণ তারা সঠিকভাবে বিশ্বে ব্যবহার করতেছে না, তাহলে ফলাফলটা কি দাঁড়াবে?
জি ভালো, খুব সুন্দর প্রশ্ন ডক্টর সাইদ ইফতেখার।
হ্যাঁ, যেটা দাঁড়িয়েছে আর কি, যে আপনার একটা অলিখিত নিয়ম দাঁড়িয়ে গেছে বিশ্বে আর কি, যে আপনার মাহমুদুল্লাহ ভাইও যেটা বলছিলেন সে কথা সূত্র ধরেই আমি বলি, সেটা হচ্ছে যে নতুন যে সমস্ত রাষ্ট্র যেমন উত্তর কোরিয়া, ইরান বা পাকিস্তান বা ভারত, তারা বলতে পারবে না রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ফ্রান্সকে তোমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করো। যে আলোচনার একটা নিয়ম দাঁড়িয়ে গিয়েছে, যখন আলোচনার টেবিলে বসা হবে ওরা বলতে পারবে যে উত্তর কোরিয়াকে বা ইরানকে যে তোমরা বন্ধ করো, বা বন্ধ করার জন্য তারা বার্গেন করতে পারবে, ঠিক আছে আমরা বন্ধ করবো, তাহলে আমাদের এই সুবিধা দাও, যেটা ইরানের ক্ষেত্রে কিছুটা হয়েছে, আপনার স্যাংশন তুলে নেওয়া হয়েছে, উত্তর কোরিয়া আজকে বার্গেন করছে আমাদের স্যাংশন তুলে নাও, আমাদেরকে ইনভেস্ট করো বা এক্সেট্রা, তাহলে আমরা হয়তো বন্ধ করবো বা করবো না। কিন্তু কখনোই এখন পর্যন্ত দেখা যায় নাই যে আপনার মাঠের পলিটিক্যাল রেটোরিক ছাড়া কোনো ফর্মাল বৈঠকে বলা হচ্ছে যে তোমরাও বন্ধ করো তাহলে আমরাও বন্ধ করব, এ ধরনের কোনো আলোচনা সে দাঁড়ায় নাই। অর্থাৎ আন্তর্জাতিক যে সিস্টেম যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল রেজিম, সেই রেজিমের একটা নিয়ম দাঁড়িয়ে গিয়েছে যে বৃহৎ শক্তিগুলো ছোট রাষ্ট্রগুলিকে বলবে বা ছোট শক্তিগুলিকে বলবে তোমরা বন্ধ করো, এবং বন্ধ করার জন্য বা এই শর্তে আমরা আলোচনা করতে পারি। সুতরাং আজকে যে আমরা হ্যানয় সামিট দেখছি, সেই হ্যানয় সামিটও কিন্তু এই রেজিমের উপর ভিত্তি করে, রেজিম মানে হচ্ছে রুলস অর্থে বলা হচ্ছে, এই একটা অলিখিত রুলসের উপর ভিত্তি করেই আজকে হ্যানয়তে সামিটটা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে বলছে তোমরা বন্ধ করো, উত্তর কোরিয়াও তত্ত্বগতভাবে রাজি হয়েছে এবং উত্তর কোরিয়া চাচ্ছে এই যে পারমাণবিক অস্ত্র আমাদের রয়েছে সেটাকে ভিত্তিকে ধরে বার্গেন করে যতটা সুবিধা নেওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যেটা আপনি ইরানও করেছে অন্য সময় বা ভারতও এক সময় করেছে। আর দ্বিতীয় যে আরেকটা যে আলোচনা উঠে এসেছিল যে যেটা আপনার যে আপনার পারমাণবিক কর্মসূচি যে পর্যবেক্ষণ যে আইএ যে বডিটা রয়েছে, অনেক সময় যেটা করে যে আপনার যে সমস্ত রাষ্ট্র পারমাণবিক অস্ত্র অধিকারী হতে চায় তার ইন্সপেকশনটা বন্ধ করে দেয় বা তাদেরকে সেই অধিকারটা দেয় না, সেভাবে কিন্তু তারা সেই কর্মসূচি ডেভেলপ করে। সুতরাং এইখানে হ্যানয় সামিটে কিন্তু একটি দাবি যেটা উত্তর কোরিয়া এখন পর্যন্ত সেভাবে মেনটেন করেনি, যে আজকে উত্তর কোরিয়ার যে পারমাণবিক যে বিভিন্ন আপনার সাইট রয়েছে সেই সাইটগুলোতে পর্যবেক্ষণ করতে দেয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল হয়তো যে আলোচনাটা হবে ফর্মালি, সেই দাবিটা আরো জোরদার করবে যে বিভিন্ন সাইটগুলি পর্যবেক্ষণ করতে দেয়া।
ওদের সবচেয়ে বড় সাইট হচ্ছে ইয়াংবিয়ান,
রাইট? সেই সাইটগুলোতে আপনি উত্তর কোরিয়া আপনার কতটুকু পর্যবেক্ষণ করতে দিবে কি দেবে না, এটা হবে আগামীকালের বৈঠকের সাফল্যের একটা বিষয়।
জি, এখন একটু একই প্রশ্নে সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনি কিছু যুক্ত করবেন কিনা এই প্রশ্নে? যে
সর্বশেষ পয়েন্ট ডক্টর থেকে যেটা বললেন, সম্ভবত উত্তর কোরিয়া ও যে বিভিন্ন জায়গায় তারা আর অস্ত্র মানে তৈরির জন্য এখনই আবার নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, এই কর্মসূচি একেবারে পূর্ণোদ্যমে চালিয়ে যাচ্ছে না, সেরকম কিছু সাইটে ইন্সপেকশন সম্ভবত অ্যালাউ করতে সম্মত হতে পারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি।
আপনি
যেটা বলছেন সেটা সম্ভবত বন্ধই করে দেওয়া হয়েছে, কারণ সেখানে সর্বশেষ যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল কয়েক বছর, দু বছর আড়াই বছর আগে, তখন সেটা ধসে গিয়েছিল ভূগর্ভে ব্যাপক ধস, তখন সেটা বন্ধ করে দিয়েছে। যদি এই নামের সেটা হয়, নামটা আমি ভুলে গেছি, সবচেয়ে বড় ছিল সেটা, সেটা আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাংবাদিক নিয়ে তাদেরকে দেখিয়েছে, তারা যে বন্ধ করে দিয়েছে। যাই হোক, কিছু কিছু স্থাপনাতে তারা ইন্সপেকশন সম্ভবত অ্যালাউ করবে, সবগুলোতে মনে হয় না। এক দুই নম্বর হচ্ছে দ্বিপক্ষের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন একেবারে এমবাসি না খুলেও দুই দেশে মিশন খোলার ব্যাপারে অগ্রগতি ইতিমধ্যেই হয়েছে এবং লোকজন নিয়োগ শুরু হয়ে গেছে, এটা আরেকটা উল্লেখযোগ্য দিক। আমার মনে হচ্ছে আরেকটা ছিল যে কোরীয় যুদ্ধের অবসান ডিক্লারেশন, এটা হতে পারে কিনা, এটা এখনো মানে দুর্দুল্যমানতার মধ্যে আছে। কোরীয় যুদ্ধের অবসান হলে সমস্যা হতে পারে, অবসান ঘোষণাই যদি হয়ে যায় তখন যুক্তরাষ্ট্রকে ওখান থেকে তার শূন্য বহর বিপুল শূন্য 22,000 সম্ভবত যুক্তরাষ্ট্রের শূন্য সেখানে বহাল আছে তাদেরকে, এবং সেখানে থার্ড মিসাইল সহ অন্যান্য যে সমস্ত তাদের অস্ত্র শস্ত্র তারা মোতায়েন করে রেখেছে সেগুলো প্রত্যাহার করে নিয়ে আসার আসতে হবে। ফলে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান কখনো ঘোষণা করা হয়নি, এটা করা হবে কিনা এবারে সেই ক্ষেত্রে হয়তো একটা স্টেটমেন্ট আসতে পারে যে ঘোষণা মানে এটা অবসানের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কিছু সম্ভবত, একেবারে আনুষ্ঠানিক ঘোষণা করে দেবে এটা নাও হতে পারে। যাই হোক, কিছু কিছু অগ্রগতি হবে ডেফিনেটলি, তবে এটাকে আমি বড় অগ্রগতি মনে করি যে তারা অধিক আর ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেনি, এবং মোটামুটি এই কারণে জাপান দক্ষিণ কোরিয়া এরা আগের চাইতে অনেক বেশি নিরাপদ বোধ করছে।
আচ্ছা, আরেকটি প্রশ্ন এর সঙ্গেই এর মানে সম্পূরক বলা যায়, সেটি হচ্ছে যে আগে শ্রোতা যে প্রশ্নটি করলেন যে কিম যদি ট্রাম্পকে জিজ্ঞেস করে যে আমরা বন্ধ করব, আপনি আগে বন্ধ করেন পারমাণবিক,
সেটা করবেন না? কারণ এটা এখন ধরেই নেওয়া হয়েছে বড় যে রাষ্ট্রগুলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চায়না এবং অন্য যাদের আছে সেগুলোকে অলরেডি মানে পারমাণবিক অস্ত্রধারী দেশ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, পাকিস্তান এবং ভারত। ফলে তোমাদের আছে আমরা থাকবো না এই কথা আর বলে লাভ নেই, এটা মেনে নেওয়া হয়েছে, দিস ইজ রিয়ালিটি। এবং অস্ত্র থাকলে যাদের আছে, যেটা ডক্টর ইফতেখার কিছু আগে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট উল্লেখ করেছেন যে এই এই যে ভারত পাকিস্তান মধ্যে এখন স্কারমিশ শুরু হয়েছে, কিন্তু তারপরও ওরা পূর্ণাঙ্গ যুদ্ধে যায় বলে মনে হয় না, কারণ দুপক্ষ জানে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে
পারমাণবিক যুদ্ধ হলে দুই দেশের ক্ষতি,
একে অপরকে ধ্বংস করে দেবে,
এই ভয়ে যুদ্ধে যাবে না।
সেটা আরেকটা ইন্টারেস্টিং দিক, যে কারণে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে না যেগুলো আছে।
আচ্ছা ডক্টর সাইদ ইফতেখার, আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে, যদি যে কথাগুলো সৈয়দ মোহাম্মদ উল্লাহ বললেন যে যদি ইন্সপেকশনের অনুমতি দেয়, যদি কূটনৈতিক সম্পর্ক বাড়ে, যদি অর্থনৈতিকভাবে উত্তর কোরিয়া উন্মুক্ত হয়ে যায়, এই সবগুলো উত্তর কোরিয়া যদি রাজি হয় তাহলে হবে, কিন্তু এর বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি দেবে উত্তর কোরিয়াকে, এরকম প্রশ্ন যদি আসে।
আপনি তো মোটামুটি বললেন যে কি দেবে যদি প্রেসিডেন্ট, এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না, যে সমস্ত উৎপাদন করেছে সব ধ্বংস করে ফেলবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটা বলা হচ্ছে যে বিপুল ইনভেস্টমেন্ট সেখানে দেয়া হবে, এবং একটা ভিডিও তারা তৈরি করেছে, আপনি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই ভিডিওতে দেখানো হচ্ছে যে
উত্তর কোরিয়া
বিপুল সম্ভাবনা মানে রাষ্ট্র, এবং বিপুল পরিমাণ ইনভেস্ট করলে এই রাষ্ট্র অনেক ডেভেলপ করতে পারবে ভবিষ্যতে, এবং দুই তরফের মধ্যে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ইত্যাদি বিষয় রয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার তরফ থেকে যে ভয়টা রয়েছে, তারা আমরা দেখেছি সে কোরীয় যুদ্ধের পর থেকে কিন্তু এক ধরনের কমিউনিস্ট সরকার সেখানে ক্ষমতায় রয়েছে, এবং এটা খুব অদ্ভুত রকম কমিউনিস্ট সরকার, যে বিশ্বের ইতিহাসেও যেটা দেখা যায়নি যে কোথাও কিন্তু কমিউনিস্ট ডাইনেস্টি যেটাকে বলা হয়, অর্থাৎ বাবার পরে সন্তান হচ্ছে, এরকম কিন্তু কোনো কমিউনিস্ট রাষ্ট্রে দেখা যায়নি, কিন্তু উত্তর কোরিয়াতে সেটা হয়েছে। এবং উত্তর কোরিয়াতে আরেকটা বিষয় যেটা রয়েছে, এই আভ্যন্তরীণ বিষয়গুলি একটু বোঝা দরকার, যেটা পশ্চিমা মিডিয়া খুব ব্যাপকভাবে নিয়ে আসে না, সেটা হচ্ছে উত্তর কোরিয়া যে শুধুমাত্র কমিউনিস্ট সরকার সেটা নয়, তাদের কিছু ট্র্যাডিশন সেখানে তারা মিশিয়েছে কমিউনিজমের সাথে, এবং সেই পরিবারকে তারা অনেকটাই জাপানের সেই যে রাজ পরিবার যেটা রয়েছে, যাদেরকে বলা করা হয় যে সূর্য দেবতার অংশ, অনেকটা এই ধরনের একটা মিথ তারা তৈরি করেছে উত্তর কোরিয়াতে আর কি। সুতরাং এই যে ডাইনেস্টি তারা তৈরি করেছে, যার সাথে আবার কমিউনিজমকে মিশিয়েছে, এবং সেখানে আপনার তারা সবচেয়ে যেটা বেশি ভীত, যে খুব বেশি মাত্রায় যে পশ্চিমা যদি ইনভেস্টমেন্ট সেখানে আছে, খুব বেশি মাত্রায় যদি পশ্চিমাদের সাথে যোগাযোগ শুরু হয়, তাহলে এই যে ডাইনেস্টিটা সেটা টিকে থাকবে কিনা, সুতরাং তাদের মধ্যে কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে, এবং তারা মনে করে যে যতটা সম্ভব যে পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগটাকে অত্যন্ত সীমিত পর্যায়ে রাখবার। সুতরাং মূলত আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে উত্তর কোরিয়ার যে পারমাণবিক বৈঠকে এসছে, এই পারমাণবিক বৈঠকের মূল বিষয়টা হচ্ছে এক ধরনের যে আমরা, এটাও যে সত্যি যে আজকে উত্তর কোরিয়া নানাবিধ অর্থনৈতিক সংকটও রয়েছে, সুতরাং পারমাণবিক যে বৈঠকটাকে ব্যবহার করে কিছু যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়া যায়, কোরিয়ান যুদ্ধটাকে যদি মানে বন্ধ করা যায়, যেটা মানে আনুষ্ঠানিকভাবে এখনো বন্ধ হয়নি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে থ্রেট যেটা রয়েছে তাদের তরফ, তারা যেটাকে মনে করে যে সীমান্তে বা 40-50 হাজার যে সৈন্য, সেই জায়গাগুলোতে যদি কিছু করা যায় সেটা তাদের জাতির স্বার্থকে সংরক্ষিত করবে, কিন্তু পুরোপুরি পারমাণবিক কর্মসূচি তারা বর্জন করতে ভয় পাচ্ছে, কারণ তাহলে তাদের সেই সেই সরকার টিকে থাকবে কিনা, এটা কিন্তু তাদের একটা বড় কোশ্চেন তাদের সামনে।
ধন্যবাদ। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। আমি আগেও উল্লেখ করেছিলাম একবার যে উত্তর কোরিয়া শুধুমাত্র পরমাণু কর্মসূচিই মূল বিষয় না এই সামিটের, মানে এটি যদিও স্পষ্ট না, স্পষ্টভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো উত্তর কোরিয়ায় গণতন্ত্র নেই, উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়, উত্তর কোরিয়ায় চরম দারিদ্র অবস্থা রয়েছে, এগুলো কতটা এই সামিটে প্রাধান্য পাবে বা আলোচিত হবে?
এই ব্যাপারে ডক্টর ইফতেখার এর আগে যা উল্লেখ করেছেন আমি একই মত পোষণ করি, এগুলো যুক্তরাষ্ট্র ইন্টারনাল চাহিদার জন্য মাঝে মাঝে খুব ক্যাজুয়ালি এই সমস্ত জায়গায় ক্যাজুয়ালি মানে উল্লেখ করতে হয় এই ধরনের একটুখানি উল্লেখ করে, কিন্তু এগুলাকে খুব এমফাসিস দিয়ে তারা আলোচনা করবে, তোমার দেশে মানবাধিকার উন্নত করো, গণতন্ত্র দাও, গণতন্ত্র দাও মানে কি ভোট দাও, ভোট দিলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, তখন কি হেরে যায় না আরেকজন আসে, এইসব কথা তারা উত্তর তুলবেও না, সেরকম এমফাসিস দিয়ে, এবং উত্তর কোরিয়া এগুলো গুরুত্বই দেবে না, বরং এগুলা করলে এগুলা নিয়ে বাড়াবাড়ি বেশি জোর করে বললে আলোচনাই ভেঙে যাবে, এটা হবে না। আর গণতন্ত্রের কথা যদি বলা হয়, গণতন্ত্রের নানা ধরনের মাপকাঠি আছে, যুক্তরাষ্ট্রের কথার কথা ধরা যাক, এই যে গত কয়েক বছরে বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ লোক মানে পুলিশের হাতে নিহত হয়েছে, তারা একজন পুলিশের জন্য একটা মাত্র ক্ষেত্রে পত্র পুলিশকে মানে বিরুদ্ধে মামলা হয়েছে, আর কখনো হয়নি, এত যে মানে ডজনে ডজনে
হয়েছে বাল্টিমোরের ঘটনা হয়েছে,
তো বলে এগুলো তো তারা গণতন্ত্রের ব্যাপারটা উল্লেখ করতে পারে, এখানকার কৃষ্ণাঙ্গ বা মাইনরিটিদের কথা উল্লেখ করতে পারে। এবারে বর্ডারে মানে বাবাদের থেকে আশ্রয়প্রার্থীদের পিতা মাতাদের থেকে তাদের সন্তানদেরকে সেপারেট করার পরে অনেকে নানা নির্যাতনের অবহেলার শিকার হয়েছে, দু একটা শিশু মারা গেছে, এগুলাকেও তো তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবে তারা উল্লেখ করতে পারে। যুক্তরাষ্ট্রে ভোটের সময় যে বিভিন্ন জায়গায় মানে ভোটার সাপ্রেশন হয়েছে, সম্প্রতি একটা জায়গায় কংগ্রেসনাল ইলেকশনে সেটা করে প্রকাশ্যে এসে যাওয়ায় হাউস অফ রেপের একজন আবার সেখানে পূর্ণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্থানীয় বোর্ড অব ইলেকশন, এই জন্যের অনেক মানে ঘটনার কথা তো যুক্তরাষ্ট্র অভ্যন্তরী। জুনিয়র বুশ যখন কয়েক বছর আগে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্লোরিডায়, ওই যে ব্যালট পেপারের শ্যাড একটু অংশ বেরিয়ে আসা, সেটা নিয়ে যে সমস্যা, এবং সেটাতে অনেকে বলে যে তিনি সুপ্রিম কোর্টের রাইটিস্ট জাস্টিসদের ভোটে বেঁচে গেছেন, নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট, তো এই সমস্ত কথা তারাও তুলতে পারে। ফলে এগুলা খুব এমফেসিস দিয়ে তারা তুলবে তা না, দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের জনগণের কাউকে খুশি করার জন্য হয়তো একটুখানি বলতে পারে, আমার মনে হয় না তাও তারা বলবে। ফলে এটা নিয়ে আসল কথা হচ্ছে একটা স্বাভাবিক অবস্থা যাওয়ার জন্য চেষ্টা, এবং সবচেয়ে বড় যে এমন জোরসোরে একটার পর একটা তারা মানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছিল, বলছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সাগরে মহাসাগরে যে গুয়ামে বেইস আছে সে পর্যন্ত আক্রমণ পৌঁছাতে পারে তাদের ক্ষেপণাস্ত্র। পরবর্তীতে তারা যেটা আরো দুটো করেছে, একটা বোধ হয় 14,000 কিলোমিটার, একটা 15,000 বা 16,000 কিলোমিটার আসতে পারে, সেটা যদি আসে যুক্তরাষ্ট্রের সমস্ত বড় বড় শহর সেটা আক্রমণ করতে পারে সেই ক্ষেপণাস্ত্র, এবং সেটা পারমাণবিক অস্ত্র মিনিচারাইজ করে সেটাতে বহন করে নিয়ে আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছে বলে তারা তখন ডিক্লেয়ার করেছিল। ফলে এই অবস্থা থেকে মানে একটা মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় তাদেরকে এই মানে এই রকম ভয়ঙ্কর অবস্থান থেকে একটু শান্ত হওয়ার একটু বিরত রাখার যদি হয়, যেটা গত দু বছরের মধ্যে আমরা দেখেছি
জুন মাসে সিঙ্গাপুরের বৈঠকের,
এটাই একটা বিরাট অর্জন হবে বলে আমার মনে হয়।
জুন মাসে সিঙ্গাপুরে বৈঠকের পর থেকে এই মিসাইল ক্ষেপণাস্ত্র আক্রমণ বা পরীক্ষাগুলো কিছুটা কমেছে এবং
হুমকি কিছুটা না পুরোপুরি বন্ধ হয়েছে, আক্রমণ না পরীক্ষা বন্ধ হয়েছে, এবং
হুমকি বন্ধ হয়েছে।
ল্যাঙ্গুয়েজ দ্বিপক্ষ প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম দ্বিপক্ষই কঠোর এবং প্রায় মানে খারাপ শব্দ ইউজ করছিলেন পরস্পর যুদ্ধে, সেই ধরনের উচ্চারণ, সেই সমস্ত হুমকি বন্ধ হয়ে গেছে পরস্পর। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প তো অনবরত একেবারে প্রেম নিবেদন করছেন, আমার বিশেষ বন্ধু, তার সাথে আমার বিশেষ রিলেশন, তাকে আমি খুব বিশ্বাস করি ইত্যাদি।
হ্যাঁ, দুজনেই দুজন সম্পর্কে ভালো ভালো শব্দ ব্যবহার করছেন এখন, এবং এটা কন্টিনিউ করবে এটা আমরা আশা করবো। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে গত বছর জুনের শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের ভেতরে মৈত্রী বেড়েছে, এটা ঠিক, কিন্তু গোটা বিশ্বের বিশেষ করে ওই অঞ্চলের যে রাষ্ট্রগুলো সেগুলোর সঙ্গে এবং বহির্বিশ্বের সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগটা কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে হয়নি। এই সামিট থেকে এটা আরো বাড়বে আমি আশা করছি, এবং উত্তর কোরিয়ার অর্থনীতি উন্মুক্ত হবে গোটা বিশ্বের সঙ্গে আমরা সকলে আশা করছি, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, একজন শ্রোতা লাইনে আছেন, সেগুলো পড়ে একবারে আসছি আমি, আর মিনিট চারেকের মতো সময় আছে। একজন সুমন হায়দার লিখেছেন, কিম জং উন যখন মারণাস্ত্র তৈরি করেছিল তখন তো কেউ মাথা ঘামায়নি, হাজার কোটি ডলার ব্যয় করে পারমাণবিক অস্ত্র বানিয়ে তা ধ্বংস করবে ভাবাটা বোকামি নয় কি? বৈঠকগুলো সময় নষ্ট করে এবং চা চক্র ছাড়া অন্য কিছু মনে হয় না, আপনাদের কি মনে হয়? প্রশ্ন। আর একজন প্রশ্ন করেছেন, ও একই লোক আরেকটি প্রশ্ন করেছেন, উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ে নিজের দেশের বাইরে কোনো গুরুত্বপূর্ণ সামিট আয়োজন করেন না কেন? আরেকজন প্রশ্ন করেছেন কাজী কবিরউদ্দিন, প্রথমে নেতাদের অস্ত্র ধ্বংস করে তারপরে অন্যদেরকে বলতে হবে, তাহলে কাজ হবে? এই প্রশ্ন আগে আলোচিত হয়েছে, এরকম অসংখ্য প্রশ্ন এসছে। আমি আমার শ্রোতার প্রশ্নেতে যাই আগে টেলিফোনে। ডালিম কুমার, হ্যালো।
আমি বিশ্লেষকদের কাছে একটা প্রশ্ন রাখতে যাচ্ছি, ছোট্ট প্রশ্ন। যে আমি মনে করতেছি যেটা, যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কিন্তু পরা শক্তি, মানে ওর বিপক্ষের শক্তি হিসেবে কিন্তু নব শক্তি হিসেবে ভালোইভাবে মাথা চাড়া দিচ্ছে বর্তমানে চীন। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়াও, যদিও তাদের নির্বাচনকালীন ভাবে অনেকটা সহায়তা আমরা জানি যেটা মনে করছি, তবু কিন্তু তার পরাশক্তি হিসেবে কিন্তু অনেকটা ভালো একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে। আমি আমি ভাবছি যে এই তারা এই প্রতিপক্ষ শক্তিগুলোকে মোকাবেলার করার জন্য কি উত্তর কোরিয়ার মতো একটা পারমাণবিক শক্তি ধর দেশের সঙ্গে ক্রমশ পরপর দুইবার সাক্ষাতের বিষয়টা
জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা দুজনই প্রশ্ন শুনলেন, দুজনের কাছে শেষবার আসছি কারণ আমাদের হাতে তিন মিনিট সময় আছে। প্রথমেই ডক্টর সাইদ ইফতেখার, এই শ্রোতার প্রশ্ন আমি যে প্রশ্ন করেছিলাম সেটি আমি আরেকটি প্রশ্ন করছি, যে এই সম্মেলনের সার্বিক মূল্যায়ন করতে যদি বলি, সেটা কি পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া করা নাকি শান্তি প্রতিষ্ঠা করা, কোনটা করলে সফল হবে একেবারে?
এখন শান্তির বিষয়টা তো দুই তরফে দুভাবে দেখা হচ্ছে। পাশ্চাত্যের কাছে শান্তি হচ্ছে যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র সম্পূর্ণরূপে বিসর্জন দিলেই শান্তি প্রতিষ্ঠা হবে। এখন উত্তর কোরিয়া কিভাবে ভাবছে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আর আপনি একটা কথা বলছেন, সেটা একটু উত্তর দেই। উত্তর কোরিয়া অবশ্যই বিশ্ব থেকে বিচ্ছিন্ন, আবার যেভাবে যতটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন বলো অতটাও নয়। যেমন উত্তর কোরিয়ার সাথে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, ঢাকাতে উত্তর কোরিয়ার দূতাবাস রয়েছে, ভারতের সাথে কিন্তু উত্তর কোরিয়া অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আবার পাশ্চাত্যের মিডিয়ায় উঠে আসে, এমনকি ইউরোপে অনেক রাষ্ট্রের সাথে কিন্তু উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তো সুতরাং কিন্তু এমন ভাবে অনেক সময় পোর্ট্রে করা হচ্ছে যে উত্তর কোরিয়া একেবারে বিচ্ছিন্ন, বিষয়টা ওরকম না, কিন্তু হ্যাঁ রিলেটিভলি তারা বিচ্ছিন্ন। সুতরাং সমস্ত কিছু এখন নির্ভর করছে যে উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলো কি কিভাবে দেখছে। কিন্তু এখন পর্যন্ত উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র দেখার বিষয়গুলো ভিন্ন রয়েছে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা দেখছে। সুতরাং এই একটি সামিট থেকেই যে কোরিয়া উপদ্বীপে শান্তি ফিরে আসবে সেটা আমার কাছে মনে হচ্ছে না।
আচ্ছা, আর ওই শ্রোতার প্রশ্নটি, চীন রাশিয়া, চীন রাশিয়া বিষয়ক প্রশ্নটি, এই যে প্রশ্ন করেছিলেন যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে কি চীন রাশিয়াকে প্রতিহত করার জন্য?
না, এটা আসলে চীন রাশিয়াকে প্রতিহত করবার জন্য আমার কাছে মোটেই মনে হয় না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যে উদ্বিগ্ন, উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা সেটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মেইন ল্যান্ড, যেটা মূল ভূখণ্ড, সেখানে তারা আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছে। এটি মার্কিন প্রশাসনকে খুব উদ্বিগ্ন করে তুলেছে, এবং এটি হচ্ছে আজকে উত্তর কোরিয়ার সাথে আলোচনার মূল কারণ।
জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ। শেষ বক্তব্য, এই সম্মেলনের সার্বিক মূল্যায়ন কিসের উপর নির্ভর করবে, সফলতা বিফলতা?
আমি মনে করি আপাতত উত্তর কোরিয়াকে যদি অধিকতর অস্ত্র, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ডেভেলপমেন্ট থেকে বিরত করা যায়, গত এক বছর থেকে যেভাবে তারা বিরত রয়েছেন, এটা ইটসেলফ মানে একটা সাফল্য বলে আমি মনে করি। কিন্তু তার সাথে আরো কিছু কিছু সম্ভবত ঘোষণা আসতে পারে, কিছু স্যাংশন রিলিফ উত্তর কোরিয়াকে দিতে পারে, এবং তারা পর্যায়ক্রমে তাদের কিছু কিছু এনরিচমেন্ট প্রোগ্রামকে হ্রাস করতে রাজি হতে পারে। এই ধরনের কিছু কিছু মানে পয়েন্টে তারা এগ্রি করতে পারে। আর চীনের একটি অবশ্যই ভূমিকা যেটা আমরা উল্লেখ করিনি, সেটা হচ্ছে চীনে বারবার উনি গেছেন, এর কারণ হচ্ছে যে এই চীনের সাথে যুক্তরাষ্ট্র আবার ট্রেড এগ্রিমেন্ট করতে যাচ্ছে, এর একটা কারণ হচ্ছে চীন যদি কিছু প্রভাব বিস্তার না করে উত্তর কোরিয়া যতটা এগিয়ে এসছে, যতটা নমনীয় হয়েছে ততটাও হতো না। বলে চীনের একটা অবশ্যই প্রচ্ছন্ন অত্যন্ত প্রভাবশালী ভূমিকা আছে, এটা আমরা আমরা ভুলে যাওয়া উচিত না।
যাই হোক,
আশা আছে কিন্তু চীনের সবচেয়ে বেশি।
আমরা আশা করব এই সম্মেলনের মধ্যে দিয়ে গোটা বিশ্ব একটি শান্তিপূর্ণ অবস্থার দিকে এগিয়ে যাবে। এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের আলাপ হ্যালো ওয়াশিংটন এখানে শেষ করছি,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।